ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে একজন জেলে নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
কলকাতায় সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আগামী এক বছরের মধ্যে দেশের সমস্ত মোবাইল ব্যবহারকারী ব্যক্তির পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
ঢাকা থেকে আরো রয়েছে নাসরিন হুদাবিথির রিপোর্ট।
ফুটপাতে বসার অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং চলবে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নাসরিন কুইন। প্রায় ১০০টি কোম্পানি, দুটি রাজ্য এবং আমেরিকার দুই সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭টি মুসলিম প্রধান দেশ থেকে অভিবাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্টে যুক্তি ও তথ্য দাখিল করেছেন। সাবেক দুই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ম্যাডলিন অলব্রাইট সহ বেশ কয়েকজন সুপরিচিত ডেমোক্র্যাট আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আদালত স্থগিতাদেশ বহাল রাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে আমেরিকার জনগণকে বলেছেন যে যদি এখানে কিছু ঘটে তাহলে যে বিচারক তিনি যে ৭টি মুসলিম প্রধান দেশ থেকে অভিবাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা স্থগিত করেছেন তাকে যেন তারা দোষারোপ করেন। রবিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন তিনি বিশ্বাস করতে পারেন না যে এই বিচারক এই দেশকে বিপদের মুখে ফেলবেন। গত সপ্তাহে ওয়াশিংটন রাজ্যে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেমস রবার্ট ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেন। প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে মুসলিম প্রধান ৭টি দেশ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন থেকে শরণার্থী বা অন্যান্যদের আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এরপর রবিবার ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বলবৎ করার জন্য যে আপিল করেছিল সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট তা প্রত্যাখ্যান করে। প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আদেশ অসাংবিধানিক কিনা বা তা পুনরায় বহাল করা হবে কিনা তার পক্ষে আরও যুক্তি তুলে ধরার জন্য আপিল আদালত কেন্দ্রীয় কর্মকর্তাদের এবং রাজ্যগুলোকে আজ সোমবার পর্যন্ত সময় দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন এ ফিরে আসার আগে ফ্লোরিডার ট্যাম্পাতে ম্যাকডিল বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকমের সদর কার্যালয়ে যাবেন। ট্রাম্পকে অবহিত করা হবে এবং তিনি সেখানে ভাষণ দেবেন। তিনি জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর সেনাদের সঙ্গে এটাই হবে তার প্রথম প্রকাশ্য সমাবেশ। সেনকম মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় মিত্র ও শরিকদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি করে এবং সামরিক কার্যব্যবস্থা ও তৎপরতা পরিচালনা করে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে একজন জেলে নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে আমির খসরুর রিপোর্ট।
আহত জেলের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন। সোমবার ভোরে ওই জেলেরা বাংলাদেশের জলসীমানার মধ্যেই মাছ ধরছিলেন। মিয়ানমারের সীমান্তরক্ষীরা স্পিড বোটে করে বাংলাদেশের জলসীমানায় ঢুকে গুলি চালায় বলে বলা হচ্ছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর টেকনাম কমান্ডার জানিয়েছেন এ ব্যাপারে ইতিমধ্যে প্রতিবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে মিয়ানমারের নৌবাহিনী বাংলাদেশের জলসীমার মধ্যে এসে জেলেদের উপরে গুলি চালিয়েছিল যাতে ওই সময় ৬ জন জেলে আহত হন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ রাষ্ট্রদূত সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধানে গৃহীত উদ্যোগ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ঢাকাস্থ বিদেশী কূটনীতিকদের অবহিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রোববার সন্ধ্যায় এক অবহিতকরণ সভার মাধ্যমে
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আগামী এক বছরের মধ্যে ভারতের সমস্ত মোবাইল ব্যবহারকারী ব্যক্তির পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বাধ্যতামূলকভাবে এক বছরের ভিতরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করে ফেলতে বলেছে দেশের শীর্ষ আদালত। কেন্দ্রকে সর্বোচ্চ আদালতের আরো নির্দেশ, এমন কোন পদ্ধতি চালু করতে হবে যাতে প্রিপেড সিমধারী মোবাইল ব্যবহারকারীরা রিচার্জ করার সময় একটা ফর্ম ফিল আপ জমা দেবেন। সব মোবাইল ব্যবহারকারীর পরিচয় জানতে এবং খতিয়ে দেখতে একটি মেকানিজম চালু করতে বলেছে প্রধান বিচারপতি জে এস খেয়র, বিচারপতি এন ভি রামান। সিম কার্ডের যাতে অপব্যবহার না হয় তাই মোবাইল ব্যবহারকারীর পরিচয় খতিয়ে দেখার প্রয়োজনেই সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন যে হকার উচ্ছেদের উদ্যোগ নিয়েছে তাতে ক্ষুব্ধ হকাররা প্রতিবাদ বিক্ষোভ করেছেন, আর তারই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন নাসরিন হুদা বিথি।
রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন হকারদের উচ্ছেদ করেছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে হকাররা পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল করে ও সমাবেশ করে। গত 10 জানুয়ারি থেকে হকার উচ্ছেদ শুরু হওয়ায় শ্রমিকরা বেকার জীবনযাপন করছে। আমিন নামে একজন হকার বলেন, তাদের প্রথম দাবি হল ফুটপাতে বসতে দিতে হবে, এরপর 5 থেকে 10 বছরের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এছাড়া তাদের আরও দাবি হল হকারদের সঠিক তালিকা নিয়ে আইডি কার্ডের ব্যবস্থা যেন সরকার করে দেন। তারা বলেন প্রয়োজন হলে তারা ট্যাক্স দেবে। এ সময় হকারদের ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশিম কবির বলেন, পুনরায় ফুটপাতে বসার অনুমতি না পাওয়া পর্যন্ত তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।
ফুটপাতে বসার অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং চলবে,
কারণ তিনি বলেন সরকারের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা তারা পাচ্ছেন না। এতে করে ভবিষ্যতে সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে আর বেকার সমস্যাও বৃদ্ধি পাবে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই প্রথম রেল লাইন বসতে চলেছে আন্দামান দ্বীপে। দক্ষিণে রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে 240 কিলোমিটার উত্তরে ডিগলিপুরে। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
দ্বীপের দক্ষিণ প্রান্তে এই কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী শহর পোর্ট ব্লেয়ার থেকে লাইন যাবে 240 কিলোমিটার উত্তরে দিগলিপুর শহর পর্যন্ত। দ্বীপের এই দুই শহরের মধ্যে সংযোগ হয় 14 ঘন্টার সড়কপথে, নয়তো 24 ঘন্টার জলপথে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,414 কোটি টাকা। দ্বীপের উপরাজ্যপাল জগদীশ মুখী বলেছেন, এখন আন্দামানে বছরে 4.5 লক্ষের মতো পর্যটক আসেন। সংখ্যাটা রেল লাইন যদি হয়ে যায় তারপর অনেক বেড়ে যাবে বলে তার ধারণা। প্রকল্প নির্মাণের ব্যয়ের কিছুটা দ্বীপ প্রশাসন বহন করবে বলেও মুখী জানিয়েছেন। আন্দামানের কিন্তু প্রতিরক্ষা গুরুত্ব অসীম, কেননা মায়ানমারের দক্ষিণ প্রান্ত থেকে দিগলিপুরের দূরত্ব নেহাতি 300 কিলোমিটার। ব্রডগেজ রেল চলা শুরু হলে পোর্ট ব্লেয়ার আর দিগলিপুর জুড়ে যাবে মাত্র 3 ঘন্টার দূরত্বে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রোমানিয়ার বিচার বিভাগীয় মন্ত্রী বলেছেন তিনি সোমবার ফৌজদারি অপরাধমূলক একটি নতুন আইন প্রস্তাবের বিস্তারিত বিবরণ প্রকাশ করবেন। এর একদিন আগে রোমানিয়ার সোশ্যাল ডেমোক্র্যাট সরকার মন্ত্রিপরিষদের একটি বিতর্কিত অধ্যাদেশ খারিজ করে। ওই অধ্যাদেশ বহু রাজনৈতিক এর দুর্নীতির অভিযোগে বিচার করা থেকে সুরক্ষা করত। প্রধানমন্ত্রী সরিন গ্রিন্ডেনের সরকার এমন সময় পদক্ষেপ নেয় যখন বিপুল সংখ্যক বিক্ষোভকারী পরপর ষষ্ঠ দিন রাতে বুখারেস্টের ভিক্টরি স্কোয়ারে প্রতিবাদ বিক্ষোভ করে। 1989 সালে কমিউনিস্ট স্বৈরা শাসক নিকোলাই চৌসেস্কুর পতনের পর এই প্রতিবাদ বিক্ষোভকে সবচাইতে বড় সরকার বিরোধী সমাবেশ বলে মনে করা হচ্ছে। হাজার হাজার প্রতিবাদকারী ভিক্টরি স্কোয়ারে গভীর রাত পর্যন্ত সমবেত হতে থাকে, যদিও সরকার বিতর্কিত অধ্যাদেশ খারিজ করেছে। জাতিসংঘের অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান বা ইউএনএএমএ বার্ষিক প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানে সংঘাতে হতাহত শিশুর সংখ্যা 24% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় 2016 সালে অসামরিক মানুষের হতাহতের সংখ্যা 3% বেড়েছে। সোমবার কাবুলে প্রকাশিত বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয় সহিংসতা গত বছর 11,400 অসামরিক মানুষ হতাহত হন, যার মধ্যে 3,500 জন মারা যান। সরকার বিরোধী পক্ষ বিশেষ করে তালেবান 61% অসামরিক মানুষের মৃত্যু ও হতাহতের জন্য দায়ী। ইউএনএএমএ 24% হতাহতের জন্য সরকারপন্থী বাহিনীকে দায়ী করেছে, যা 2015 সালের তুলনায় 46% বেড়েছে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। আমাদের সহকর্মী সেলিম হোসেন এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন। নিউ ইয়র্ক নিউজার্সি এলাকায় মুসলিম যুব সমাজের ওপর, বিশেষ করে বাংলাদেশি আমেরিকান যুব সমাজকে নিয়ে রিপোর্ট পাঠাচ্ছেন তিনি। আজকে তার সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন সরকার কবিরউদ্দিন।
সেলিম হোসেন, যুক্তরাষ্ট্রের মিশ্র সাংস্কৃতিক পরিবেশকে আমরা যেটাকে মেল্টিং পট বলে অভিহিত করে থাকি, সেরকম একটা পরিবেশে মুসলিম যুব সমাজকে আপনি কিভাবে দেখলেন এই সফরকালে?
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত রাজ্য আমি বলবো নিউ ইয়র্কেই। মূলত আমি ঘুরেছি বিভিন্ন জায়গায়, নিউ ইয়র্কের 5টি বড়তে, এবং এখানে বিশেষ করে বাংলাদেশি মুসলমান অভিবাসী পরিবারের সন্তানরা খুব ভালোভাবে এই মিশ্র সংস্কৃতিতে আমেরিকার মূলধারার সঙ্গে ইসলামী মূল্যবোধকে নিয়েই বড় হচ্ছে, এবং তারা এই মূল ধারার সমাজে অবদান রাখছে নানান ক্ষেত্রে। যেটি আমি বিভিন্ন মুসলিম পরিবারের অভিভাবকদের সঙ্গে কথা বলে জেনেছি, 5টি প্রধান বড় যে এখানকার বেশ কিছু এলাকায় ঘুরে মুসলমান পরিবারের অভিভাবকদের সঙ্গে আলাপকালে বেশিরভাগই তারা বলেছে যে প্রাতিষ্ঠানিক আমেরিকান শিক্ষার পাশাপাশি তারা ইসলামিক শিক্ষায় পরিবারের সন্তানদেরকে লালন করার উপর গুরুত্ব দেওয়া উচিত, এই মন্তব্যই করেছেন। নিউ ইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম বড় ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডের ব্যবসায়ী এবং সমাজকর্মী আব্দুর রব নামে একজনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানালেন ইসলামী পরিবারে কিভাবে সন্তানদেরকে লালন করতে হয়।
যারা আমাদের সেকেন্ড জেনারেশন, যারা দেশে বড় হচ্ছে, তারা অনুভূতি, তাদের মধ্যে ইসলাম প্রিয়, শান্তি, এইভাবে তারা নিজেরা পালন করছে এবং অন্যান্য ধর্ম যারা করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। প্রত্যেকে যারা এখানে ইয়াং জেনারেশন, তাদের একই কথা, এই দেশের প্রত্যেকের সাথে, প্রত্যেক ধর্মের সাথে মিলেমিশে উঠাবসা করা, এই অনুভূতি নিয়ে তারা চলছে, তারা বড় হচ্ছে।
সেলিম হোসেন, এবার নিউ ইয়র্ক নিউ জার্সির আর কোথায় কোথায় আপনি গেলেন?
মূলত নিউ ইয়র্কের 5টি বড়তেই আমি ঘুরেছি। নিউ জার্সিতে প্যাটারসনে গিয়েছি, আটলান্টিক সিটিতেও যাব। তো নিউ ইয়র্কের 5টি বড়র মধ্যে স্ট্যাটেন আইল্যান্ড, ম্যানহ্যাটেন, ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স, এটি 5টি বড়। এছাড়া লং আইল্যান্ডে বড় একটি মুসলিম কমিউনিটি আছে, সেখানেও গিয়েছি।
জি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উল্লেখে যে ইন্টারফেথের কথা প্রায়ই বলে থাকি, তো সেটা আপনি কিভাবে দেখলেন এবারের এই সফরকালে?
ইন্টারফেথ অর্গানাইজেশন নিউ ইয়র্কে অত্যন্ত শক্তিশালী এবং এখানে বাংলাদেশিদের পার্টিসিপেশন খুব বেশি। যেরকম ইন্টারফেথ সেন্টার অফ ইউএসএ নামে একটি সংগঠন রয়েছে, যার নিউ ইয়র্ক চ্যাপ্টারের প্রেসিডেন্ট হচ্ছেন একজন বাংলাদেশি, মোহাম্মদ শহীদুল্লাহ, ইসলামী শিক্ষায় শিক্ষিত আধুনিক একজন মানুষ। তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে তারা কি করছেন, ধর্মীয় সম্প্রীতি স্থাপনে কি কাজ করছেন, কিভাবে করছেন এবং তাতে কি লাভ হচ্ছে, বিশেষ করে যুব সমাজের।
গত 1 দশক আগে 2005 সালের অথবা 6 সালের শেষের দিকে আমরা এই ইন্টারফেথ সেন্টার অফ সাউথ এশিয়া নামে একটি অর্গানাইজেশনে কাজ শুরু করি, এবং তখন থেকেই সুখেন গমেজ, আমাদের এক খ্রিস্টান ফ্রেন্ড, সে এবং জুইশ, হিন্দু, বৌদ্ধিস্ট কমিউনিটি ইউথদেরকে নিয়ে আমরা কাজ শুরু করি। বেসিক্যালি গত 2 বছর ধরে আমরা নিউ ইয়র্কে ইউথদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছি, এবং আমরা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে এখানকার স্কুল গোয়িং, কলেজ গোয়িং যেসব ইউথ অথবা এই বয়সের যারা আছেন, তাদেরকে আমরা সোশ্যাল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে আমরা উৎসাহিত করি।
ধর্মীয় অনুভূতির পাশাপাশি এরা সমাজ গঠনে, দেশ গঠনে কাজ করার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করছে।
আমরা জানি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশে, ইউরোপে এবং আরো বিশেষ করে আমেরিকায় ইসলামিক স্কুলগুলো কি ধরনের ভূমিকা পালন করছে তা নিয়ে বিস্তর আলোচনা, সমালোচনা, পর্যালোচনা।
নিউ ইয়র্কে বাংলাদেশি মুসলমানদের কথাই যদি শুধু আমি বলি, বাংলাদেশিদের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান, এর নাম হচ্ছে জ্যামাইকা মুসলিম সেন্টার, যার আন্ডারে 2টি স্কুল রয়েছে। 2টি স্কুলের একটি হচ্ছে সম্পূর্ণ আমেরিকান এডুকেশন কারিকুলাম ফলো করে জ্যামাইকা মুসলিম সেন্টারের আল মামুর এলিমেন্টারি এবং আল মামুর হাই স্কুল, কুইন্সবরোর জ্যামাইকার এই মুসলিম সেন্টারের তত্ত্বাবধানে স্কুল দুটি রয়েছে। প্রাইমারি থেকে 12 গ্রেড পর্যন্ত এখানে পড়ানো হয়। মূলধারার আমেরিকান শিক্ষার পাশাপাশি ইসলামিক এডুকেশনে এখানে একটু জোর দেওয়া হয়। আর এখানকার ছোট্ট একজন শিক্ষার্থীর সঙ্গে আমি কথা বলেছিলাম, ফারজিন হাসান নামে।
I think I should just continue what we're doing in the masjid and just learn new stuff so we can like spread the positivity to other people.
What is the ideology of Islam? আমি ওই জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালনা বোর্ডের সঙ্গেও কথা হয়েছে, সেক্রেটারি দ্বিতীয় প্রধান ব্যক্তি মঞ্জু চৌধুরীর সঙ্গে কথা হলো।
আমরা আমাদের যে নতুন প্রজন্ম যারা রয়েছেন ইসলামিক ভ্যালুজ নিয়ে, তারা স্কুল কলেজে বলেন সমাজে মানে খুবই ভালো করতেছে, যেহেতু তারা ইসলামিক রুলস এন্ড রেগুলেশন ফলো করে এবং যে সমাজে যে বিশৃঙ্খলা রয়েছে, তারপরে আপনার উত্থান ব্যবস্থা আপনার ইয়াংদের মধ্যে রয়েছে, তো আমাদের মুসলমান ছেলেমেয়েরা ইনশাল্লাহ পারিবারিক জ্ঞান বলে এবং ইসলামিক সেন্টারে আমাদের যারা হুজুর রয়েছেন উনাদের যে গাইডেন্সে আলহামদুলিল্লাহ দে আর ভেরি গুড ইন স্কুল, সামাজিক অন্যান্য প্রতিষ্ঠানে এমএসএ রয়েছে আমাদের ছেলেমেয়েরা প্রেসিডেন্সের দায়িত্ব এবং এমএসএস গুলা প্রত্যেক স্কুল কলেজে ভালো ভূমিকা রাখতেছে।
নিউ ইয়র্ক, ব্রঙ্কস, ম্যানহাটন, স্টেটেন আইল্যান্ড এছাড়াও বিভিন্ন স্থানে মুসলমানদের অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে শুধু বাংলাদেশি মুসলমানরা নয়, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, আরব বিশ্ব সহ আফ্রিকার মুসলমানদের বসবাস রয়েছে এবং তাদের ছেলে মেয়েরাও বাংলাদেশি মুসলমানদের পাশাপাশি এই ইসলামী শিক্ষার সঙ্গে মূলধারার আমেরিকার মূলধারার শিক্ষা নিয়ে বেড়ে উঠছে এবং নিজেদেরকে সচেতন আমেরিকান হিসেবে গড়ে তুলছে ভবিষ্যতে দেশের উন্নয়নের জন্য।
বাহ, চমৎকার সেলিম হোসেন, চমৎকার, আপনার এই সফর শুভ হোক, আবার আগামীতে ওয়াশিংটনে আপনার সঙ্গে দেখা হবে, ভালো থাকবেন।
ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
ওকে, ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশ ভারতের মধ্যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে। এ সম্পর্কে বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান বাবুর সাথে কথা বলেছেন আহসানুল হক।
বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি নিউজিল্যান্ডে তাদের সিরিজ শেষ করল। টেস্ট সিরিজে বাংলাদেশ দল ব্যর্থতার পরিচয় দিয়েছে। আসন্ন যে টেস্ট ম্যাচটি বাংলাদেশ খেলতে যাচ্ছে ভারতে, সেই টেস্ট ম্যাচের প্রেক্ষাপটে ভারতীয় দলটি নিউজিল্যান্ডের তুলনায় কতটা আলাদা?
ভারত নিজের দেশে আনডাউটেডলি দ্য স্ট্রংগেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা তারা বারবার প্রমাণ করে দিয়েছে। কারণ ইন্ডিয়ান ট্যুরে ফরেন টিম, আপনি ওয়েস্ট অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, নিউজিল্যান্ড বলেন, যে কোনো বিদেশি দল খুব একটা সাকসেসফুলি ট্যুর কমপ্লিট করতে পারেনি, এবং মোস্ট কেসেস আপনার ভারত সিরিজ জিতেছে। সো বলতে গেলে হোম সিরিজে যখন ইন্ডিয়া খেলে, তারা পিচটা তাদের, এবং সেটা মোস্ট টেস্ট প্লেয়িং কান্ট্রিজ ওরা চেষ্টা করে, পিচটা তাদের ফেভারে যেন হয় এবং ওইভাবে তারা তৈরি করে, এবং তারা ফরেন টিমের উইকনেসটা যাচাই করে নেয় এবং সেই উইকনেসটাকে এক্সপ্লয়েট করে তারা পিচ তৈরি করে। আপনি দেখবেন ইন্ডিয়ান সিরিজে ইনভেরিয়াবলি যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলে, তখন সাংঘাতিকভাবে টার্নিং উইকেট তৈরি করে, কারণ ওই টার্নিং উইকেট পিচ স্পিনার ফ্রেন্ডলি উইকেটে ইন্ডিয়া বলে, সরি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বলেন কিংবা সাউথ আফ্রিকা, ওদের একটা উইকনেস আছে। সো ওইভাবে তারা পিচ তৈরি করে। এখন আসেন বাংলাদেশ দলের। বাংলাদেশ দল অ্যাজ ফার অ্যাজ টেস্ট ম্যাচ ইজ কনসার্নড, সবাই জানে আমাদের উইক পয়েন্টস, আমরা বেশ লো গ্রেডে আছি, এবং ভারতও জানে, এবং এর জন্য ক্রিকেট খেলাটা কিন্তু একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে বিরাট, এবং এর জন্য 2000 থেকে আরম্ভ করে 16 বছরে ভারত আমাদেরকে একটা হোম সিরিজ, টেস্ট ক্রিকেট টেস্ট ম্যাচ সিরিজ তাদের দেশে আমাদেরকে কোনো দিন অ্যারেঞ্জ করেনি, কারণ কমার্শিয়ালি এটা ভায়াবল না ফর ইন্ডিয়া।
হায়দ্রাবাদের পিচটা ঐতিহাসিকভাবে কি ধরনের পিচ?
এটা কিউরেটরের উপর ডিপেন্ড করে, এবং কিউরেটর পিচটা তৈরি করে বেসড অন দি অপোজিশন।
বাংলাদেশ দলের কোনো রদবদল কি প্রয়োজন মনে করেন?
যে কোর টিম আছে আপনার ধরেন 14-15 প্লেয়ার ওখান থেকে সিলেক্ট করতে হবে, মোমিনুল শুড বি ব্যাক ইন দ্য সাইড, যদি বাংলাদেশ দলের যারা যারা ইঞ্জিওর ছিল ওরা যদি ইঞ্জুরি ফ্রি থাকে দেন দে উইল বি ব্যাক ইন দ্য সাইড, আপনার মোমিনুল উইল বি ব্যাক, ইমরুল কায়েস উইল বি ব্যাক। হ্যাঁ, তো কাজেই বাংলাদেশ দলের দের ইজ নট মাচ টু চুজ ফ্রম।
বাংলাদেশের ক্যাপ্টেন্সি সম্পর্কে কি আপনার কোনো মূল্যায়ন আছে?
ক্যাপ্টেন্সিটা ডিপেন্ড করে অন সার্টেন অ্যাসপেক্টস। নাম্বার ওয়ান হচ্ছে দ্য ক্যাপ্টেন হ্যাজ টু বি এ লিডার, এবং লিডার ইন দ্য সেন্স হি মাস্ট হ্যাভ দি ক্যাপাবিলিটি টু জেনারেট এনথুজিয়াজম অ্যান্ড টিম স্পিরিট, এটা হচ্ছে ওয়ান। টু হচ্ছে দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মাস্ট বি গুড এনাফ টু প্লে ইন দ্য সাইড। খালি আমি নামি দামি ক্যাপ্টেন করে দিলাম বাট হি ইজ নট ফিট টু প্লে, তো লাভ নাই। সো মুশফিক হ্যাজ বিন লিডিং দ্য সাইড, মুশফিক শুড কন্টিনিউ টু লিড দ্য সাইড, কারণ আপনি ঘন ঘন ক্যাপ্টেন্সি চেঞ্জ করলে সমস্যা হয়ে যায় টিমের মধ্যে। সো দ্য টিম শুড ওয়ার্ক টুগেদার, বুঝলেন, কারণ আপনার ধরেন সিনিয়র মেম্বার যারা আছে তারা সবই বন্ধু, মুশফিক বলেন, সাকিব বলেন, তামিম বলেন, দে আর অল ফ্রেন্ডস।
প্রত্যেকটা অধিনায়কের মধ্যে একটা চারিত্রিক পার্থক্য থাকে। মাশরাফির ক্যাপ্টেন্সির যে স্টাইল, মুশফিকের আলাদা।
ডেফিনেটলি আপনার ক্যাপ্টেন্সি, এভরি ক্যাপ্টেন ইজ ডিফারেন্ট, এবং আমি বলতেছি না দ্যাট মুশফিক ইজ ডেফিনেটলি দ্য বেস্ট ক্যাপ্টেন অর হি ইজ দ্য ওয়ার্স্ট ক্যাপ্টেন, নো। হোয়াট আই এম সেইং is Mushfiq at this time is the prop, is the right captain.
Yusuf bhai, apnake oshongkho dhonnobad amader shomoy deyar jonno.
Thank you.
Kotha bolchilam Bangladesh jatiyo cricket doler shabek sodosho Yusuf Rahman babur sathe.
Everyday grammar,
protidinkar byakoron.
Haan, byakoron protidin.
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান। এবার শুনবেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
যুক্তরাষ্ট্র সরকার পররাষ্ট্র দফতরের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রামের অধীনে আইজেল গোষ্ঠীর শীর্ষ একজনের সদস্য গুলমরুদ খালিমবের অবস্থান, গ্রেফতার এবং বিচার সম্পর্কিত তথ্যের জন্য $30,00,000 পুরস্কার ঘোষণা করেছে। খালিমবের জন্ম 1975 সালে তাজিকিস্তানে। সে তাজিক বিশেষ অপারেশনসের একজন প্রাক্তন কর্নেল, কমান্ডার এবং স্নাইপার হিসেবে কর্মরত ছিল। এছাড়াও একসময় সে তাজিকিস্তানের স্বরাষ্ট্র বিভাগের বিশেষ পুলিশ বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেছে। বর্তমানে সে আইসেল গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য। আরবি ভাষায় আইজেলকে দাইশ বলা হয়। সে দাইশ বা আইজেলের একজন নিয়োগদাতা হিসেবেও কর্মরত। 1915 সালের মে মাসে সে 10 মিনিটের একটি ষড়যন্ত্রমূলক ভিডিওতে সন্ত্রাসী গোষ্ঠীর জন্য লড়াই করার কথা ঘোষণা করে। সে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তাজিকিস্তানের বিরুদ্ধে হিংসাত্মক হামলার ডাক দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার গুলমরুদ খালিমাফকে 2015 সালের সেপ্টেম্বর মাসে বিশ্বজনীন বিশেষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। 2016 সালের ফেব্রুয়ারি মাসে জাতিসংঘ দফতরও সন্ত্রাসী হিসেবে তাকে চিহ্নিত করে। তাজিকিস্তান সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 2015 সালের জুন মাসে ইন্টারপোল সংস্থা রেড নোটিসের মাধ্যমে সদস্য দেশগুলিকে হুঁশিয়ার করে জানায় যে তাকে খোঁজা হচ্ছে এবং তাজিকিস্তান সরকারের কাছে তাকে প্রত্যর্পণ করতে হবে। 1984 সালে রিভার্স ফর জাস্টিস কর্মসূচির গোড়াপত্তনের পর 80 জন ব্যক্তি যারা মূল্যবান তথ্য দিয়ে সন্ত্রাসীদের বিচার ও বিশ্বজনীন আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ করতে সহায়তা করেছে তাদেরকে $12,50,00,000 অধিক পুরস্কার দেওয়া হয়েছে। আপনার কাছে গুলমরুদ খালিমব সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা rewardsforjustice.net ওয়েবসাইটে অথবা ইমেইলে info@rewardsforjustice.net ঠিকানায় জানাতে পারেন। টেলিফোনে 1-800-877-3927 নম্বরে ফোন করে বা ডাকযোগে রিভার্স ফর জাস্টিস, ওয়াশিংটন DC 20520 USA এই ঠিকানায়ও তথ্যাদি জানাতে পারেন। সকল তথ্যের বেলায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হবে।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
প্রায় ১০০টি কোম্পানি, দুটি রাজ্য এবং আমেরিকার দুই সাবেক পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭টি মুসলিম প্রধান দেশ থেকে অভিবাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্টে যুক্তি ও তথ্য দাখিল করেছেন। সাবেক দুই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ম্যাডলিন অলব্রাইট সহ বেশ কয়েকজন সুপরিচিত ডেমোক্র্যাট আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আদালত স্থগিতাদেশ বহাল রাখে। তারা এই যুক্তি দেন যে প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা যুক্তিসঙ্গত নয়, ঠিকমতো কার্যকর করা হয়নি এবং তার ব্যাখ্যার ঠিকমতো দেওয়া হয়নি। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জনগণকে বলেছেন যে যদি এখানে কিছু ঘটে তাহলে যে বিচারক তিনি যে ৭টি মুসলিম প্রধান দেশ থেকে অভিবাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা স্থগিত করেছেন তাকে যেন তারা দোষারোপ করেন। রবিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন তিনি বিশ্বাস করতে পারেন না যে এই বিচারক এই দেশকে বিপদের মুখে ফেলবেন। গত সপ্তাহে ওয়াশিংটন রাজ্যে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেমস রবার্ট ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেন। প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে মুসলিম প্রধান ৭টি দেশ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন থেকে শরণার্থী বা অন্যান্যদের আসার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এরপর রবিবার ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বলবৎ করার জন্য যে আপিল করেছিল সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট তা প্রত্যাখ্যান করে। প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আদেশ অসাংবিধানিক কিনা বা তা পুনরায় বহাল করা হবে কিনা তার পক্ষে আরও যুক্তি তুলে ধরার জন্য আপিল আদালত কেন্দ্রীয় কর্মকর্তাদের এবং রাজ্যগুলোকে আজ সোমবার পর্যন্ত সময় দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফিরে আসার আগে ফ্লোরিডার ট্যাম্পাতে ম্যাকডিল বিমান ঘাটিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর সদর কার্যালয়ে যাবেন। ট্রাম্পকে অবহিত করা হবে এবং তিনি সেখানে ভাষণ দেবেন। তিনি জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর সেনাদের সঙ্গে এটাই হবে তার প্রথম প্রকাশ্য সমাবেশ। সেন্টকম মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় মিত্র ও শরিকদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি করে এবং সামরিক কার্যব্যবস্থা ও তৎপরতা পরিচালনা করে। রোমানিয়ার বিচার বিভাগীয় মন্ত্রী বলেছেন তিনি সোমবার ফৌজদারি অপরাধমূলক একটি নতুন আইন প্রস্তাবের বিস্তারিত বিবরণ প্রকাশ করবেন। এর একদিন আগে রোমানিয়ার সোশ্যাল ডেমোক্র্যাট সরকার মন্ত্রী পরিষদের একটি বিতর্কিত অধ্যাদেশ খারিজ করে। ওই অধ্যাদেশ বহু রাজনীতিককে দুর্নীতির অভিযোগে বিচার করা থেকে সুরক্ষা করত। প্রধানমন্ত্রী সোরিন গ্রিন্ডেনানোর সরকার এমন সময় পদক্ষেপ নেয় যখন বিপুল সংখ্যক বিক্ষোভকারী পরপর ষষ্ঠ দিন রাতে বুকারেস্টের ভিক্টরি স্কোয়ারে প্রতিবাদ বিক্ষোভ করে। ১৯৮৯ সালে কমিউনিস্ট স্বৈর শাসক নিকোলাই চোসেস্কোর পতনের পর এই প্রতিবাদ বিক্ষোভকে সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান বা ইউএনএএম এর বার্ষিক প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানে সংঘাতে হতাহত শিশুর সংখ্যা ২৪% বৃদ্ধি পেয়েছে এবং ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা ৩% বেড়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.